দানিয়েলের বই সংখ্যা ১৯৬
ভবিষ্যৎবাণীমূলক সাদৃশ্য ও ঈশ্বরের হতাশা প্রকাশিত বাক্য ১০ ঈশ্বরের শেষ দিনের জনগণের উদ্ঘাটনমূলক যাত্রা
প্রকাশিত বাক্যের ১০ অধ্যায়ে যেখানে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ইতিহাস প্রতিকায়িত হয়েছে সেখানে ঈশ্বরের শেষ দিনের লোকদের প্রতীক হিসেবে জোহনকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি যে ইতিহাসকে প্রতিকায়িত করেছিলেন তাতে একটি হতাশা ঘটবে এবং সেই হতাশাটিই ছিল প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাসের সেই অংশ যা তাদের বিশ্বাস পরীক্ষা করার জন্য মিলারীয়দের বোধগম্যতার কাছে শিলবদ্ধ রাখা হয়েছিল।
আর স্বর্গ থেকে যে কণ্ঠস্বর আমি শুনেছিলাম সে আবার আমার সঙ্গে কথা বলল এবং বলল, যাও সমুদ্রের উপর ও ভূমির উপর দাঁড়িয়ে থাকা সেই স্বর্গদূতের হাতে যে ছোট বইটি খোলা আছে তা গিয়ে নিয়ে নাও। আর আমি স্বর্গদূতের কাছে গিয়ে তাকে বললাম, আমাকে সেই ছোট বইটি দাও। তিনি আমাকে বললেন, এটি নিয়ে খেয়ে ফেল, এটি তোমার উদর তিক্ত করবে কিন্তু তোমার মুখে তা মধুর মতো মিষ্টি হবে। আর আমি স্বর্গদূতের হাত থেকে সেই ছোট বইটি নিয়ে তা খেয়ে ফেললাম আর তা আমার মুখে মধুর মতো মিষ্টি ছিল, কিন্তু আমি তা খেয়ে ফেলামাত্রই আমার উদর তিক্ত হয়ে উঠল। প্রকাশিত বাক্য ১০:৮-১০
দশম পদে জোহন ১৮৪০ সালের ১ আগস্ট যখন পরাক্রমশালী এক স্বর্গদূত তার হাতে একটি ছোট বই নিয়ে অবতীর্ণ হয়েছিলেন সেখান থেকে ১৮৪৪ সালের ২২ অক্টোবরের মহাহতাশা পর্যন্ত ইতিহাস চিত্রিত করেন, সেই ইতিহাসটি প্রতীকীভাবে উপস্থাপন করার আগে স্বর্গ থেকে যে কণ্ঠস্বর তিনি শুনেছিলেন সেই কণ্ঠস্বর তাকে জানায় যে যখন তিনি ছোট বইটি খাবেন তা তোমার উদর তিক্ত করবে কিন্তু তোমার মুখে তা মধুর মতো মিষ্টি হবে। তিক্ত সেই হতাশাই মিলারাইটদের বিশ্বাসকে পরীক্ষা করেছিল এবং সেই হতাশা এসে পৌঁছানোর আগে তা জানা তাদের জন্য শ্রেয় ছিল না, কিন্তু যোহন শেষ দিনের মানুষদের প্রতিনিধিত্ব করেন যাদের ঘটনাবলীর রূপরেখার সঙ্গে সম্পর্কিত সত্যগুলো অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ইতিহাস জানা আবশ্যক।
সেই পবিত্র ইতিহাস নির্দেশ করে যে অন্তিম দিনের লোকদের উপর একটি পরীক্ষা আনা হবে এবং সেই পরীক্ষা এমন কিছুর উপর ভিত্তি করে হবে যা পরীক্ষার পূর্বে তাদের পক্ষে আগাম বুঝে নেওয়া শ্রেয় ছিল না, তথাপি তা মিলারপন্থীদের অভিন্ন অভিজ্ঞতা ছিল না যদিও তা প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের দ্বারা উপস্থাপিত ঘটনাবলীর রূপরেখার সঙ্গে পরিপূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ ছিল, কারণ ৭টি বজ্রধ্বনিও প্রতিনিধিত্ব করে ভবিষ্যৎ ঘটনাবলী যা তাদের ক্রমানুসারে প্রকাশিত হবে।
যদিও মিলারাইটদের ভিত্তিমূলক ইতিহাস জানা আবশ্যক, ঈশ্বরের শেষ দিনের জনগণ মিলারাইটদের মতোই ঘটনাক্রমের একই রূপরেখা পূরণ করবে, কিন্তু যে বিষয়টি মিলারাইটদের পরীক্ষা করেছিল যা আগেভাগে না জানাই তাদের জন্য সর্বোত্তম ছিল তা হবে একটি ভিন্ন পরীক্ষা যা এমন এক উপাদানের মাধ্যমে আনিত যা শিলমোহরবদ্ধ ছিল যতক্ষণ না যিহুদা গোত্রের সিংহ যীশুখ্রিস্টের প্রকাশের শিল খোলার সময় উপস্থিত হয়, যা দানিয়েল ১১ অধ্যায়ের ৪০ নম্বর পদের গোপন ইতিহাসে ঘটে।
যা শিলমোহর করা হয়েছিল তা ঈশ্বরের অন্তিম দিনের লোকদের পরীক্ষা করার উদ্দেশ্যে নির্ধারিত ছিল এবং সেই পরীক্ষা সেই পথচিহ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো যেখানে মিলারাইটদের পরীক্ষা করা হয়েছিল, কারণ মিলারাইট ইতিহাসে প্রথম পরিপূরণে হোক কিংবা অন্তিম দিনের শেষ পরিপূরণে ৭টি বজ্রধ্বনি ছিল ঘটনাবলীর একটি রূপরেখা যা তাদের ক্রমানুসারে প্রকাশিত হতো।
যা ব্যাপকভাবে অনুধাবন করা হয়নি তা হল যেভাবে যোহন ১১ আগস্ট ১৮৪০ ছোট বইসহ খ্রিস্টের অবতরণ থেকে ২২ অক্টোবর ১৮৫৪ পর্যন্ত ইতিহাসকে উপস্থাপন করেন ঠিক সেই ইতিহাসই ১৯ এপ্রিল ১৮৫৪ দ্বিতীয় স্বর্গদূতের অবতরণ দ্বারাও উপস্থাপিত হয়েছিল। প্রথম হতাশাকে যোহনের হতাশা হিসেবে বোঝা যেতে পারে। তিনি ১১ আগস্ট ১৮৪০ ছোট বইটি খাওয়ার পর ১৯ এপ্রিল ১৮৫৪ হতাশার সম্মুখীন হন। যখন সেই হতাশা উপস্থিত হল তখন দ্বিতীয় স্বর্গদূত তার হাতে একখানা লেখা নিয়ে অবতরণ করল।
আরেকজন মহাশক্তিশালী স্বর্গদূতকে পৃথিবীতে অবতরণ করার জন্য আদিষ্ট করা হল। যীশু তার হাতে একটি লিখিত বার্তা দিলেন এবং তিনি যখন পৃথিবীতে এলেন তিনি উচ্চস্বরে বললেন, বাবিল পতিত হয়েছে, পতিত হয়েছে। তারপর আমি দেখলাম হতাশাগ্রস্তরা আবার চোখ তুলে স্বর্গের দিকে তাকাল, তাদের প্রভুর আবির্ভাবের জন্য বিশ্বাস ও আশায় চেয়ে রইল কিন্তু অনেকেই যেন ঘুমিয়ে থাকা মতো এক স্তিমিত অবস্থায় রইল। তবু তাদের মুখমণ্ডলে গভীর শোকের ছাপ আমি দেখতে পেলাম। হতাশাগ্রস্তরা শাস্ত্র থেকে বুঝল যে তারা বিলম্বের সময়ে রয়েছে এবং দর্শনের পরিপূর্তির জন্য তাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, যে একই প্রমাণ 1843 সালে তাদের প্রভুর আগমন প্রত্যাশা করতে তাদের উদ্বুদ্ধ করেছিল, সেই একই প্রমাণই 1824 সালে তাকে প্রত্যাশা করতে তাদের উদ্বুদ্ধ করল। তবু আমি দেখলাম অধিকাংশের মধ্যেই 1843 সালে যে উদ্যম তাদের বিশ্বাসকে চিহ্নিত করেছিল তা আর ছিল না। তাদের হতাশা তাদের বিশ্বাসকে ম্লান করে দিয়েছিল। আর্লি রাইটিংস 2047।
দশম অধ্যায়ে জন জে মিলারাইট ইতিহাস উপস্থাপন করেন তা প্রথম এবং দ্বিতীয় উভয় স্বর্গদূতের ইতিহাস, বার্তাসহ প্রথম স্বর্গদূতের অবতরণ এবং বার্তাসহ দ্বিতীয় স্বর্গদূতের অবতরণ তাদের নিজ নিজ ইতিহাসের সূচনা চিহ্নিত করে, যা উভয়ই হতাশায় সমাপ্ত হয়েছিল। যদিও জন উভয় স্বর্গদূতের সমগ্র ইতিহাস আরও প্রত্যক্ষভাবে চিত্রিত করছেন। 1824 সালের 22 অক্টোবরের পরেও যখন তৃতীয় স্বর্গদূত একটি বার্তা নিয়ে এসেছিল, 1830 সালের বিদ্রোহের হতাশা এমন একটি সময় পর্বের তৃতীয় সাক্ষ্য প্রদান করে যা একটি বার্তা দিয়ে শুরু হয়ে হতাশায় শেষ হয়। 2002 সালের 18 জুলাই তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের প্রথম হতাশা মিলারাইটদের প্রথম হতাশার সমান্তরাল ছিল। একটি সত্য মোহরবদ্ধ ছিল, যেমন 1844 সালের সত্যটিও প্রভু কিছু সংখ্যায় থাকা একটি ভুলের উপর তার হাক ঢেকে রাখার মাধ্যমে মোহরবদ্ধ করেছিলেন, যা মিলারাইটদের প্রথম হতাশার কারণ হয়েছিল। পরে যখন সেই ভুলটি বোঝা গেল তখন মোহর খুলে গেল, কারণ জিহুদার গোত্রের সিংহ তার হাত সরিয়ে নিয়েছিলেন। 2002 সালের 18 জুলাইয়ের ভুলটি ঘটেছিল এই অস্বীকারের ফলে যে 1844 সালের 22 অক্টোবর তিনি তার হাত তুলে নিয়েছিলেন যখন তিনি ঘোষণা করেছিলেন সময় আর থাকবে না। এটা প্রথম স্বর্গদূতের ফিলাডেলফিয় আন্দোলনের প্রথম হতাশাই হোক বা তৃতীয় স্বর্গদূতের লাউদিকীয় আন্দোলনের প্রথম হতাশাই হোক, তার হাতই সেই পথচিহ্নের প্রতিনিধিত্ব করে। 1844 সালের 19 এপ্রিল এবং 2020 সালের 18 জুলাই সেই হতাশা একটি বিচ্ছুরণের সময় সৃষ্টি করেছিল। যারা 1844 সালের 11 আগস্ট বা 2001 সালের 11 সেপ্টেম্বর সমবেত হয়েছিলেন তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং এরপর খ্রিস্ট তার লোকদের দ্বিতীয়বার সমবেত করতে শুরু করেন। তিনি আগের সেপ্টেম্বর 2001 থেকে একটি জনগোষ্ঠী একত্র করছিলেন, কারণ খ্রিস্টের বাপ্তিস্ম দ্বারা যেমন প্রতিফলিত হয়, ঈশ্বরীয় প্রতীক অবতীর্ণ হওয়ার সময়ই তিনি তার শিষ্যদের একত্র করতে আরম্ভ করেন, তার আগে নয়। তারপর এক বিচ্ছুরণের পর খ্রিস্ট দ্বিতীয়বার তার জনগণকে একত্র করেন। খ্রিস্ট তার বাপ্তিস্ম থেকে তার শিষ্যদের একত্র করতে আরম্ভ করেছিলেন এবং ক্রুশের দ্বারা সংঘটিত বিচ্ছুরণের পর তিনি দ্বিতীয়বার তার শিষ্যদের একত্র করতে আরম্ভ করেন। জুলাই 2023 এ শুরু হওয়া দ্বিতীয় একত্রকরণের ভবিষ্যৎবাণীমূলক সত্যটি 18 জুলাই 2002 এ যা মুদ্রাঙ্কিত করা হয়েছিল তারই একটি অংশ ছিল, যদিও তা স্পষ্টতই মিলারাইটদের ইতিহাসের একটি উপাদান ছিল। দানিয়েল 11:40 পদে অতল গহ্বর থেকে উঠে আসা পশুটি 2020 সালে পৃথিবীর পশুর উভয় শৃঙ্গকে বোধ করেছিল। 2023 সালের জুলাই মাসে প্রভু দ্বিতীয়বারের মতো তার শেষ দিনের জনগণকে একত্র করতে আরম্ভ করলেন। একত্র করার প্রক্রিয়াটি পবিত্র মিলারাইট ইতিহাসের মধ্যে উপস্থাপিত হয়েছে এবং সেই ইতিহাসে দ্বিতীয়বারের মতো তার জনগণকে একত্র করার দুটি ঐতিহাসিক সাক্ষ্য রয়েছে। একত্র করার প্রক্রিয়াটি একটি ভবিষ্যৎবাণীমূলক উপাদান যা 2023 সালের জুলাই মাস পর্যন্ত মুদ্রাঙ্কিত ছিল। দ্বিতীয়বারের মতো তার জনগণকে একত্র করার কাজটি ইউক্রেনীয় যুদ্ধের ইতিহাসের সময় পূর্ণতা পায়, 7 জনের মধ্য হইতে উদ্ভূত 8ম রাষ্ট্রপতির দ্বিতীয় নির্বাচনের ঠিক পূর্বে। 1840 সালের 11 আগস্ট প্রভু মিলারাইট আন্দোলনকে সমবেত করেছিলেন এবং 1842 সালের মে মাসে প্রকাশিত 1843 সালের চার্ট প্রবর্তনের মাধ্যমে তিনি সেই সমাবেশকে চিহ্নিত করেছিলেন। ওই চার্টটি মৌলিক বার্তার প্রতিনিধিত্ব করেছিল, কারণ তখন তিনি মিলারাইট মন্দিরের ভিত্তি স্থাপন করছিলেন। 1840 সালের 11 আগস্ট প্রকাশিত বাক্যগ্রন্থের 10ম অধ্যায়ের স্বর্গদূতের অবতরণটি খ্রিস্টের বাপ্তিস্মের সঙ্গে সমান্তরাল, যা অন্যান্য বিষয়ের পাশাপাশি খ্রিস্ট তার শিষ্যদের নির্বাচন শুরুর সূচক ছিল।
জোহন, আন্দ্রিয়, সিমন, ফিলিপ ও নাথানিয়েলকে ডাকার মধ্য দিয়েই খ্রিস্টীয় মণ্ডলীর ভিত্তি স্থাপনের কাজ শুরু হল। জোহন তার দুই শিষ্যকে খ্রিস্টের কাছে পথ দেখালেন। তারপর তাদের একজন আন্দ্রিয় তার ভাইকে খুঁজে পেয়ে ত্রাণকর্তার কাছে আসতে ডাকলেন। এরপর ফিলিপকে ডাকা হল এবং সে নাথানিয়েলকে খুঁজতে গেল। দ্য ডিজায়ার অফ এজেস 141।
1758 সালে সময়ের শেষকাল থেকে 1840 সালের 11 আগস্ট পর্যন্ত উইলিয়াম মিলারের কার্য জোহন বাপ্তাইজকের কার্যকে উপস্থাপন করেছিল, কিন্তু প্রকাশিত বাক্য 10 অধ্যায়ের দূত যখন অবতীর্ণ হলেন, যেমনটি খ্রিস্টের বাপ্তিস্মকালে পবিত্র আত্মার অবতরণ দ্বারা প্রতিরূপিত হয়েছিল, তখন প্রভু তার ভিত্তিপ্রস্তর স্বরূপ শিষ্যদের একত্র করলেন। এই দুই সাক্ষী নির্দেশ করে যে খ্রিস্ট 2001 সালের 11 সেপ্টেম্বর তার অন্তিম দিনের জনগণকে একত্র করেছিলেন, যখন প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের দূত অবতীর্ণ হলেন, কিন্তু মিলেরাইটদের ন্যায় তাদেরকে 7 বজ্রের সেই উপাদানের দ্বারা পরীক্ষিত হতে হতো যা মুদ্রাঙ্কিত করে রাখা হয়েছিল, এবং তারপর প্রভু দ্বিতীয়বার তার জনগণকে একত্র করবেন।
ঈশ্বরের অন্তিম দিনের জনগণের দ্বিতীয় সমবেতকরণ শুরু হয়েছিল সেই ইতিহাসে যা দানিয়েলের 11 অধ্যায়ের 11 পদটির একেবারে শেষাংশে উপস্থাপিত হয়েছে, ঠিক পুতিনের ইউক্রেনের ওপর বিজয়ের পূর্বে এবং ঠিক 12 পদের পূর্বে, যেখানে রাশিয়া ও পুতিনের ভাববাণীমূলক সাক্ষ্য সমাপ্ত হয়। অতএব দানিয়েল 11 অধ্যায়ের 11 পদ প্রকাশিত বাক্য 11 অধ্যায়ের 11 পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ সেখানেই দুই সাক্ষীকে পুনরায় জীবিত করা হয়।
পবিত্র মিলেরাইট ইতিহাসে 1844 সালের 19 এপ্রিলের হতাশার পর প্রভু দ্বিতীয়বার তার জনগণকে সমবেত করতে শুরু করেন, এবং সে সময় তাদের সমবেত করার জন্য প্রভু যে বিষয়টি ব্যবহার করেছিলেন তা ছিল এই স্বীকৃতি যে তারা মথি অধ্যায় 25-এর 10 কুমারীর উপমার প্রতীক্ষার সময় এবং হাবাক্কুকের 2 অধ্যায় উভয়েরই পূর্ণতা ঘটাচ্ছিল। মিলেরাইটরা যাতে নিজেদের অবস্থা চিনে ফিরে আসে তার জন্য তাদেরকে ঈশ্বরের ভাববাদী বাক্যে যেভাবে তাদের উপস্থাপন করা হয়েছে সেভাবেই নিজেদেরকে স্বীকার করতে হয়েছিল। তাদের দেখতে প্রয়োজন ছিল যে যারা কেবল তার লোক বলে দাবি করে তাদের বিপরীতে তারাই ঈশ্বরের লোক। তার হতাশ জনগণকে সমবেত করার মাধ্যমে তিনি অন্য জাতিদের উদ্দেশ্যে উত্তোলিত নিশানের একটি দৃষ্টান্ত দিচ্ছিলেন, এবং এভাবে তার প্রকৃত কিন্তু হতাশ জনগণ এবং কেবলমাত্র নামমাত্র দাবিকারী জনগণের মধ্যে পার্থক্যটিকে তিনি জোর দিয়ে তুলে ধরছিলেন।
সেই দিনে ইসাইয়ের মূল থাকবে যে জাতিদের জন্য এক পতাকা হিসাবে দাঁড়াবে, তার প্রতি অজাতীয়রা সন্ধান করবে এবং তার বিশ্রামস্থান মহিমাময় হবে। আর সেই দিনে এমন হবে যে প্রভু আবার দ্বিতীয়বার তার হাত বাড়াবেন তার জাতির যে অবশিষ্টাংশ থাকবে তাদের ফিরিয়ে আনতে, আশুর, মিশর, পাথরস, কুশ, ইলাম, শিনার, হামাত এবং সমুদ্রের দ্বীপসমূহ থেকে। আর তিনি জাতিদের জন্য এক পতাকা উত্তোলন করবেন, ইসরায়েলের বিতাড়িতদের সমবেত করবেন এবং যিহুদার ছিন্নভিন্নদের পৃথিবীর 4 প্রান্ত থেকে একত্র করবেন। ইসাইয়া 11:9-12।
যখন নবী জিরমিয়া 1844 সালের 19 এপ্রিল হতাশ হওয়া লোকদের প্রতিনিধিত্ব করেন, তিনি উল্লেখ করেছিলেন যে তিনি আর উপহাসকারীদের সমাবেশের সঙ্গে সম্পর্ক রাখেন না, যারা 1843 সালের ব্যর্থ ভবিষ্যৎবাণীকে প্রমাণ হিসেবে ব্যবহার করত যে যাদের জিরমিয়া প্রতিনিধিত্ব করতেন তারা মিথ্যা নবী ছিলেন।
বিদ্রূপকারীদের সমাবেশে আমি বসিনি, আনন্দও করিনি, তোমার হাতের কারণে আমি একাকী বসেছিলাম, কারণ তুমি আমাকে ক্ষোভে পূর্ণ করেছ। জিরমিয়া 15:17।
উপহাসকারীদের সমাবেশ যাদের প্রতিনিধিত্ব করতেন জেরেমিয়া তাদের বহিষ্কার করেছিল।
অবিশ্বাসী সহ ভ্রাতাদের দ্বারা অনেকেই নির্যাতিত হয়েছিল। গির্জায় নিজের অবস্থান বজায় রাখতে কেউ কেউ তাদের আশার বিষয়ে নীরব থাকতে সম্মত হয়েছিল, কিন্তু অন্যরা অনুভব করেছিল যে ঈশ্বরের প্রতি আনুগত্য তাদেরকে এমনভাবে সেই সত্যগুলো গোপন করতে নিষেধ করে যে সত্যগুলো তিনি তাদের তত্ত্বাবধানে অর্পণ করেছিলেন। খ্রিস্টের আগমন সম্পর্কে তাদের বিশ্বাস প্রকাশ করা ছাড়া আর কোনো কারণ ছাড়াই অনেককেই গির্জার সহভাগিতা থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। যারা তাদের বিশ্বাসের এই পরীক্ষা সহ্য করেছিল তাদের কাছে ভাববাদীর এই কথাগুলি ছিল অত্যন্ত মূল্যবান। তোমাদের সহভ্রাতারা যারা তোমাদের ঘৃণা করেছে এবং আমার নামের কারণে তোমাদের বহিষ্কার করেছে তারা বলেছে প্রভু মহিমা প্রাপ্ত হন, কিন্তু তিনি তোমাদের আনন্দের জন্য প্রকাশিত হবেন আর তারা লজ্জিত হবে। ইসাইয়া 66:1। মহাসংঘর্ষ 380।
প্রভু যখন অজাতীয়দের উদ্দেশ্যে একটি পতাকা উত্তোলন করবেন, তা ঘটবে তখন যখন তিনি তার লোকদের অবশিষ্টদের সমবেত করতে দ্বিতীয়বার তার হাত প্রসারিত করবেন, যারা ইসরায়েলের বিতাড়িতরা, তারা আর উপহাসকারীদের সমাবেশে বসে না।
যিশয়ের মূল দুটি রক্তরেখার একটি প্রতীক, একটি ইহুদিবাদ থেকে এবং অন্যটি ইহুদিবাদের বাইরের একটি রক্তরেখার সঙ্গে যুক্ত, এবং এটি কেবল যিশুর রক্তরেখাকেই নির্দেশ করে না, বরং মানবতার সঙ্গে ঈশ্বরত্বের সংযুক্তিরও একটি প্রতীক। কারণ যে পতাকা চিহ্ন উত্তোলিত করা হয় তা এমন এক জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে যারা চিরতরে মানবতার সঙ্গে ঈশ্বরত্বের সংযুক্তির অবস্থা ও অভিজ্ঞতার মধ্যে মোহরাঙ্কিত হয়েছে, যা দানিয়েল অধ্যায় ১১ পদে দুর্গ প্রতীকের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। দশম পদে দুর্গের, যা মস্তক, ভাববাণীমূলক উপলব্ধির দ্বারা ১,৪৪,০০০ মোহরাঙ্কনের সময়টি নিহিতভাবে নির্দেশিত হয়েছে। একাদশ পদের ইতিহাসে এবং ইউক্রেনীয় যুদ্ধে যারা নিরাশ হয়েছে সেই বিতাড়িতদের সমবেত করার জন্য প্রভু দ্বিতীয়বার তার হাত প্রসারিত করেন।
অতএব গঠনরূপে দানিয়েল ১১ সাক্ষ্যকে গ্রহণ করে আমরা রবিবার আইনের ঠিক পূর্বে ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে পাপাসির অনুপ্রবেশ শনাক্ত করেছি। আমরা রিপাবলিকান শৃঙ্গের কার্যকলাপ দেখেছি যা ট্রাম্পের মাধ্যমে উপস্থাপিত হয়েছে, যখন সে সাতের মধ্যকার অষ্টম হয় এবং গির্জা ও রাষ্ট্রকে একত্রিত করার কাজ শুরু করে। আমাদের কাছে প্রোটেস্ট্যান্টবাদের ধর্মত্যাগী শৃঙ্গের রেখা রয়েছে, যা মাক্কাবিদের দ্বারা উপস্থাপিত। ওই পদসমূহ দ্বারা উপস্থাপিত একই ইতিহাসে আমরা সাত গর্জনের রেখা প্রয়োগ করি, যা দশ কুমারীর দৃষ্টান্তেরও রেখা এবং যা ১,৪৪,০০০ অভিজ্ঞতাকে শনাক্ত করে। তদুপরি তিন দূতের রেখাও, যা সত্য প্রোটেস্ট্যান্ট শৃঙ্গের কাজের রূপরেখা অঙ্কন করে। সেই ইতিহাসে সত্য প্রোটেস্ট্যান্ট শৃঙ্গের জন্য ঘটনাগুলোর একটি হল দ্বিতীয় সমাবেশ।
দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ইতিহাসে দ্বিতীয় সমবেতকরণ ঘটেছিল এবং ১৮৪৪ থেকে ১৮৮৩ পর্যন্ত তৃতীয় স্বর্গদূতের ইতিহাসেও তা ঘটেছিল। ফলে মিলারবাদীদের ইতিহাস থেকে দুটি সাক্ষ্য প্রতিষ্ঠিত হয়, যে প্রভু তার বিচ্ছিন্ন পালকে একত্র করতে দ্বিতীয়বার তার হাত প্রসারিত করেছিলেন।
২ সেপ্টেম্বর প্রভু আমাকে দেখালেন যে তিনি তার লোকদের অবশিষ্টাংশকে পুনরুদ্ধার করতে দ্বিতীয়বারের মতো তার হাত বাড়িয়েছেন এবং এই সমবেত হওয়ার সময় প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে। ছত্রভঙ্গের সময় ইসরায়েল আঘাতপ্রাপ্ত ও ছিন্ন ভিন্ন হয়েছিল, কিন্তু এখন সমবেত হওয়ার সময় ঈশ্বর তার লোকদের আরোগ্য দেবেন এবং তাদের ক্ষত বেঁধে দেবেন। ছত্রভঙ্গের সময় সত্য প্রচারের জন্য করা প্রচেষ্টা অল্পই প্রভাব ফেলেছিল, অল্প বা প্রায় কিছুই সম্পন্ন হয়নি, কিন্তু সমবেত হওয়ার সময় যখন ঈশ্বর তার লোকদের সমবেত করতে তার হাত বাড়িয়েছেন, তখন সত্য প্রচারের প্রচেষ্টা তাদের উদ্দেশ্য অনুযায়ী ফল দেবে। সকলেরই কাজে ঐক্যবদ্ধ ও উদ্যমী হওয়া উচিত। আমি দেখলাম যে সমবেত হওয়ার এই সময়ে আমাদের পরিচালনার উদাহরণ হিসেবে কারোরই ছত্রভঙ্গের সময়কে টেনে আনা ঠিক নয়, কারণ যদি ঈশ্বর এখন আমাদের জন্য ততটাই করতেন যতটা তিনি তখন করেছিলেন, তবে ইসরায়েল কোনোদিনই সমবেত হতো না। আর্লি রাইটিংস ৪
আর্লি রাইটিংসের পরিশিষ্টে সিস্টার হোয়াইট এইমাত্র উদ্ধৃত মন্তব্যটির ব্যাখ্যা করেছে।
3.724 পৃষ্ঠায় যে দর্শনে বলা হয়েছে যে প্রভু তার লোকদের অবশিষ্টাংশকে উদ্ধার করার জন্য দ্বিতীয়বার তার হাত বাড়িয়েছিলেন, তা কেবল খ্রিস্টের জন্য অপেক্ষমানদের মধ্যে একসময় বিদ্যমান ঐক্য ও শক্তি সম্পর্কেই এবং এই সত্য সম্পর্কেই যে তিনি আবার তার লোকদের একত্রিত করতে ও তাদেরকে জাগিয়ে তুলতে শুরু করেছিলেন। আর্লি রাইটিংস ৮৬।
সাত বজ্রধ্বনির পবিত্র ইতিহাস, যা ১১ আগস্ট ১৮৪০ থেকে ২২ অক্টোবর ১৮৪৪ পর্যন্ত বিস্তৃত, ২২ অক্টোবর ১৮৪৪ থেকে ১৮৮৩ সালের বিদ্রোহ পর্যন্ত পবিত্র ইতিহাসের প্রতিরূপ ছিল। পঙ্ক্তির ওপর পঙ্ক্তি প্রথম ইতিহাসটি জ্ঞানী কুমারীদের একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছিল এবং দ্বিতীয় পঙ্ক্তিটি মূর্খ কুমারীদের একটি দৃষ্টান্ত উপস্থাপন করে। উভয় ইতিহাসই শুরু হয়েছিল যখন এক স্বর্গদূত এমন একটি বার্তা নিয়ে অবতরণ করেছিলেন যা খাওয়া হইবার ছিল। উভয় ইতিহাসেই সেই স্বর্গদূতের আগমন একটি পরীক্ষার প্রক্রিয়ার সূচনা করেছিল, যা এক বিচ্ছুরণ সৃষ্টি করেছিল এবং ১৮৪৪ সালের মধ্যে সিস্টার হোয়াইটকে দেখানো হচ্ছিল যে প্রভু পুনরায় দ্বিতীয়বারের মতো আপন হাত প্রসারিত করছেন, এইবার তাদের একত্র করিবার জন্য।
যাহারা ২২ অক্টোবর ১৮৪৪ তারিখে ছিন্ন বিচ্ছিন্ন হইয়াছিল।
মহা হতাশার দ্বারা তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। যেমন জ্ঞানীরা ১৮৪৪ সালের ১৯ এপ্রিল তাদের প্রথম হতাশার ফলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, দ্বিতীয় সমাবেশ এই বিষয়টি চিহ্নিত করেছিল যে প্রভু তার জনগণকে আবার একত্রিত করতে এবং উত্থিত করতে আরম্ভ করেছিলেন, দ্বিতীয় সমাবেশে প্রভুর কার্য অন্তর্ভুক্ত করে একটি পতাকা উত্তোলন করা যা বার্তার ওপর পরস্পরের সঙ্গে ঐক্যবদ্ধ এবং যার মানবত্ব তার ঐশ্বরিকতার সঙ্গে ঐক্যবদ্ধ। সেই পতাকার উদ্দেশ্য হল ঈশ্বরের অন্য মণ্ডলীকে বাবিলন থেকে বাইরে আহ্বান করা, যা সম্পন্ন হয় যখন পুরুষ ও নারী সেই পতাকাটি দেখে।
পতাকা সেই বাহিনী যারা রবিবার আইনের পরীক্ষাকালের সময়ে তাদের মানবত্বকে খ্রিস্টের ঈশ্বরত্বের সঙ্গে একত্র করেছে। অতএব দ্বিতীয় সমাবেশটি যিশয়ের মূলকে চিহ্নিত করে, যা উত্তোলিত হবে এবং যা রুতের দ্বিবিধ ভাববাণীমূলক প্রতীকত্ব বহন করে। রুত এক অজাতীয় নারী যিনি পতাকার দ্বারা সমবেত হন বোয়াজের সঙ্গে যুক্ত হয়ে। বোয়াজ একদিকে ১৪৪,০০০ প্রতীক এবং অন্যদিকে মুক্তিদাতারও প্রতীক, যিনি রুতের জন্য মূল্য পরিশোধ করেছিলেন এবং তার নিকট আত্মীয় ছিলেন। খ্রিস্টের ঐশ্বরিক স্বভাব মানব স্বভাবের পতিত দেহধারণের সঙ্গে অবতারত্বে একীভূত হওয়ার মাধ্যমে তিনি আমাদের নিকট আত্মীয় হয়ে উঠেছিলেন। যে পতাকা উত্তোলিত হয় তা হল তারা যারা বার্তার দ্বারা একত্রিত হয়েছে এবং রবিবার আইনের পূর্বে তাদের মানবত্বকে খ্রিস্টের ঈশ্বরত্বের সঙ্গে যুক্ত করার কার্য সম্পূর্ণরূপে সমাপ্ত করে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
বাইবেলের মূল্যায়ন তার অধ্যয়নের সঙ্গে সঙ্গে বাড়ে। শিক্ষার্থী যেদিকেই তাকাক না কেন, সে ঈশ্বরের অসীম প্রজ্ঞা ও প্রেমের প্রকাশ দেখতে পাবে। ইহুদি ধর্মীয় ব্যবস্থার তাৎপর্য এখনও পুরোপুরি অনুধাবন করা হয়নি। এর আচার অনুষ্ঠান ও প্রতীকে মহান ও গভীর সত্যসমূহের ইঙ্গিত নিহিত আছে। সুষমাচারী তার রহস্য উন্মুক্ত করার চাবিকাঠি। মুক্তির পরিকল্পনা সম্পর্কে জ্ঞান দ্বারা তার সত্যসমূহ আমাদের উপলব্ধির জন্য উন্মুক্ত হয়। আমরা যতটা বুঝি তার চেয়ে অনেক বেশি মাত্রায় এই বিস্ময়কর বিষয়গুলি বোঝা আমাদের সৌভাগ্য। আমাদের ঈশ্বরের গভীর বিষয়গুলি অনুধাবন করা উচিত। অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরের বাক্য অনুসন্ধান করে এবং যে জ্ঞান কেবল তিনিই দিতে পারেন তার আরও বৃহত্তর দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা ও উচ্চতার জন্য প্রার্থনা করে এমন লোকদের কাছে যে সত্যগুলি প্রকাশিত হয় সেগুলোর মধ্যে দৃষ্টিপাত করার আকাঙ্ক্ষা স্বর্গদূতদেরও রয়েছে।
যেহেতু আমরা এই বিশ্বের ইতিহাসের সমাপ্তির নিকটে পৌঁছে যাচ্ছি, শেষ দিন সম্বন্ধী ভবিষ্যৎবাণীগুলি বিশেষভাবে আমাদের অধ্যয়নের দাবি রাখে। নতুন নিয়মের শাস্ত্রের শেষ বইটি এমন সত্যে পরিপূর্ণ যা আমাদের বুঝতে হবে। শয়তান অনেকের মনকে অন্ধ করে দিয়েছে, ফলে তারা প্রকাশিত বাক্যের অধ্যয়ন না করার যে কোনো অজুহাতকে সাদরে গ্রহণ করেছে। কিন্তু খ্রিস্ট তার দাস জোহনের মাধ্যমে এখানে ঘোষণা করেছেন যে শেষ দিনগুলোতে কি হবে, এবং তিনি বলেন, ধন্য সে যে পড়ে এবং ধন্য তারা যারা এই ভবিষ্যৎবাণীর বাক্য শোনে এবং এতে যা লেখা আছে তা পালন করে। প্রকাশিত বাক্য ১:৩। চিরন্তন জীবন এই, খ্রিস্ট বললেন, যেন তারা তোমাকে একমাত্র সত্য ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে, যাকে তুমি প্রেরণ করেছ, জানে। যোহন ৭:৩। কেন আমরা এই জ্ঞানের মূল্য উপলব্ধি করি না? কেন এই মহিমাময় সত্যগুলো আমাদের হৃদয়ে দীপ্যমান নয়, আমাদের অধরে কম্পিত নয় এবং আমাদের সমগ্র সত্তায় পরিব্যাপ্ত নয়? আমাদের তার বাণী দিয়ে ঈশ্বর আমাদের পরিত্রাণের জন্য অপরিহার্য প্রত্যেকটি সত্য আমাদের হাতে তুলে দিয়েছেন। হাজারে হাজারে মানুষ এই জীবনের কূপগুলো থেকে জল তুলেছে, তবু যোগানে কোনো হ্রাস হয়নি। হাজারে হাজারে মানুষ তাদের সামনে প্রভুকে স্থাপন করেছে এবং দেখতে দেখতে তারা সেই একই প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়েছে। তার চরিত্রের কথা বলতে বলতে তাদের অন্তর জ্বলে ওঠে। খ্রিস্ট তাদের জন্য কি এবং তারা খ্রিস্টের কাছে কি তা তারা বলে, কিন্তু এই অনুসন্ধানীরাও এই মহান ও পবিত্র বিষয়গুলোকে নিঃশেষ করতে পারেনি। পরিত্রাণের রহস্য অনুসন্ধানের কাজে আরও হাজার হাজার লোক যোগ দিতে পারে। যতই খ্রিস্টের জীবন ও তার মিশনের চরিত্র নিয়ে ধ্যান করা হবে, সত্য আবিষ্কারের প্রতিটি প্রচেষ্টায় আলোর কিরণ আরও স্পষ্টভাবে উদ্ভাসিত হবে। প্রতিটি নতুন অনুসন্ধান এতদিন যা উন্মোচিত হয়েছে তার চেয়েও অধিক গভীরভাবে আকর্ষণীয় কিছু প্রকাশ করবে। বিষয়টি অনিঃশেষ।
খ্রিস্টের অবতার গ্রহণ, তার প্রায়শ্চিত্তমূলক বলিদান এবং মধ্যস্থতার কাজ সম্বন্ধে অধ্যয়ন যতদিন সময় থাকবে ততদিন অধ্যবসায়ী শিক্ষার্থীর মনকে ব্যস্ত রাখবে, আর অগণিত বছরের স্বর্গের দিকে তাকিয়ে সে উচ্চারণ করবে, ধার্মিকতার রহস্য মহান।
অনন্তকালে আমরা সেই বিষয়গুলি শিখব যা যে আলোক প্রাপ্তি এখানে পাওয়া সম্ভব ছিল তা যদি আমরা পেতাম আমাদের বোধকে উন্মুক্ত করে দিত। মুক্তির বিষয়সমূহ অনন্ত যুগ ধরে মুক্তিপ্রাপ্তদের হৃদয়, মন ও জিহ্বাকে নিয়োজিত রাখবে। তারা সেই সত্যগুলো বুঝবে যেগুলো খ্রিস্ট তার শিষ্যদের কাছে উন্মোচন করতে আকাঙ্ক্ষা করেছিলেন, কিন্তু যা তারা বিশ্বাসের অভাবে ধরতে পারেনি। চিরকাল থেকে চিরকাল খ্রিস্টের পরিপূর্ণতা ও মহিমার নতুন নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে। অন্তহীন যুগ ধরে বিশ্বস্ত গৃহস্বামী তার ধন ভাণ্ডার থেকে নতুন ও পুরাতন জিনিস বের করে আনবেন। ক্রাইস্টস অবজেক্ট লেসেন্স 132-134